প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আজকে আরেকটি দিন আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা প্রভুর প্রশংসার্থে এবং গৌরবার্থে আমরা আরেকটি পাঠ আলোচনা আমরা করি। এবং এই পাঠ শুরু করবার আগে আমরা সবসময় একটা গানের মধ্যে দিয়ে আমরা আমাদের পাঠ শুরু করি। এবারও আমরা একটি গান করব আমাদের উপাসনা গান বই থেকে, মুক্তি দিলে যিশুর নাম। এই গানটার মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম, মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম। যিশু তুমি দয়ার সাগর, যিশু তুমি দয়ার সাগর, যিশুই প্রভু মহান, যিশুই প্রভু মহান। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম, যাব পাত্রে জন্ম নিলে, যাব পাত্রে জন্ম নিলে, ক্রুশে জীবন দিলে, ক্রুশে জীবন দিলে। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম, পাপ তুমি ধুয়ে মুছে দিলে, পাপ তুমি ধুয়ে মুছে দিলে, ক্রুশে বলি হলে, ক্রুশে বলি হলে। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম, ক্রুশে রক্ত ঢেলে দিয়ে, ক্রুশে রক্ত ঢেলে দিয়ে, কিনলে মূল্য দিয়ে, কিনলে মূল্য দিয়ে। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম। আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আমরা একটা সুন্দর গান করেছি যে প্রভু যিশুর সুন্দর নাম। মুক্তি দিলে যিশুর নাম, শান্তি দিলে যিশুর নাম। আজকে আমরা যিশু যে মুক্তিদাতা, যিশু যে শান্তিদাতা, সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তার কতগুলো বিষয় নিয়ে আজকে আমরা যে পাঠটি আলোচনা করব, আর সেটা হচ্ছে যে পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা। পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পারি, এবং ধাপে ধাপে আমরা জেনে আসছি অনেকদিন ধরে, এবং অনেকগুলো পাঠ আমরা শুনেছি। আজকেও আমরা এই পাঠটি আমরা শুনব, এবং এই পাঠের যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলব, আর সেটা হচ্ছে যে ঈশ্বরের মৌলিক স্বভাব কি তা আমরা জানব। সো ঈশ্বরের মৌলিক স্বভাব, যদি আমরা প্রথমে আমাদের মৌলিক স্বভাবগুলো নিয়ে আমরা চিন্তা করি যে আমাদের ব্যক্তিগত মৌলিক স্বভাব কি, আমাদের ব্যক্তিগত যে স্বভাবগুলো আছে বা চরিত্র আছে, সেই চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা বিষয়গুলো যদি নিয়ে আমরা একটু চিন্তা করি, কারণ আমাদের চরিত্র নিয়ে আমরা বাইবেলে কিছু পাব না, কিন্তু ঈশ্বরের মৌলিক স্বভাব বা চরিত্র আমরা বাইবেলে মধ্যে আমরা পাচ্ছি। কারণ চমকপ্রদভাবে সেই সকল চরিত্র বা বিষয়গুলো বাইবেলের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা বিভিন্ন পদ আলোচনার মধ্যে দিয়ে আমরা সেই চমকপ্রদ অস্তিত্বের বিষয়গুলো আমরা জানতে পারব। সো আমরা প্রথমে যে বাইবেল পদটি আলোচনা করব, আর সেটা হচ্ছে ইব্রীয় ১১ অধ্যায় ৬ পদ। অতি সহজ এবং অতি সাধারণ একটি বাইবেল পদ, কিন্তু এটা দিয়ে আমরা আমাদের আলোচনা আমরা শুরু করব।
ইব্রীয় ১১ অধ্যায় ৬ পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা।
আমরা যদিও এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বরকে সন্তুষ্ট করা, কিন্তু এখানে মৌলিক যে বিষয়টা যেটা আমরা এখান থেকে বার করে নিতে পারি, আর সেটা হচ্ছে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বা ঈশ্বরের অস্তিত্ব। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা একটু চিন্তা করতে পারি যে যাহারা তাহার অন্বেষণ করে, অর্থাৎ অন্বেষণ করা মানে কোনো একটা জিনিস আছে, কোন একজন ব্যক্তি আছে যাকে আমরা অন্বেষণ করে খুঁজে আমরা পেতে পারি। সো ঈশ্বরকে খুঁজে বের করা, আর ঈশ্বর তো সর্বত্রই আছেন, তিনি সর্বস্থান ব্যাপিয়া রয়েছেন। আমরা যদি দাউদের কথা অনুসারে জানি যে তাহার উপস্থিতি বা তাহার অস্তিত্ব হইতে আমি কোথায় পালাইব, কোথাও পালাবার জায়গা নেই, কারণ ঈশ্বরের চোখ আর ঈশ্বরের হস্ত পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্তই রয়েছে, কারণ তিনি সবকিছুই দেখতে পান। যদি আমরা পৃথিবীটাকে একটা গ্লোবের মতো ধরি আর হাতের মধ্যে, সেই গ্লোবের ভিতরে কোথায় কি আছে আমরা এক দৃষ্টিতেই আমরা দেখতে পারি বা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখতে পারি। আর ঈশ্বর যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী তো তার কাছে একটা ছোট্ট বলের মতো, সুতরাং তিনি সবকিছুই দেখতে পান যে এই বলের উপরে বা গ্লোবের উপরে কোথায় কি আছে। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের অস্তিত্ব, আমরা এর আগের পাঠগুলোতে আমরা দেখেছি যে যার কোনো শুরু বা শেষ নেই, তিনি প্রথমেই ছিলেন, আছেন এবং থাকবেন, তার কোনো আরম্ভ বা শেষ নেই। সুতরাং আমরা দেখতে পাই তিনি আছেন, তিনি সব সময় আছেন। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা একটা বিষয় আমরা এই অধ্যায়ের এই পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় আরেকটি পদ আমরা পাঠ করব, আর যিশাইয় 44 অধ্যায় 6 পদ আমরা দেখব।
সদাপ্রভু ইসরায়েলের রাজা, তিনি মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি আদি ও আমি অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নই। আমেন।
সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সদাপ্রভু নিজেই তিনি সাক্ষ্য দিচ্ছেন আদি এবং অন্ত, অর্থাৎ প্রথম এবং শেষ, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই। সুতরাং আমরা দেখতে পাই সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যার প্রতিটি বাক্যে পৃথিবীর প্রতিটি বিষয়, প্রতিটি গ্রহ উপগ্রহ, প্রতিটি মানুষের সৃষ্টি হয়েছে, সেই বিষয় আমরা এখানে দেখতে পাই যে তিনি চিরকাল ধরে আছেন, তার কোনো শুরু বা শেষ নেই। সুতরাং আমরা যিশুর মৌলিক স্বভাব হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাই যে তিনি আদি এবং তিনি অন্ত, আর তার কোনো প্রতিযোগী নেই, তার কোনো প্রতিযোগী নেই, দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, শুধুমাত্র তিনি ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি একমাত্র ঈশ্বর। প্রথম করিন্থীয় 8 অধ্যায় 4 থেকে 6 পদের মধ্যে আমরা যে জিনিসটা পাব, আর সেটা হচ্ছে,
ভালো প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি, প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই, কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন কতগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলেই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রিস্ট, যাহার দ্বারা সকলে হইয়াছে এবং আমরা যাহার দ্বারা এখানে আছি। আমেন।
আমেন। সুতরাং আমরা দেখতে পাই যে আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে, সকলই হইয়াছে। সুতরাং সকলই তাহার দ্বারা হইয়াছে, আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সেই একমাত্র সৃষ্টি, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহার দ্বারা আছি। এই পৃথিবীতে আমরা যাহার দ্বারা আছি আর সকলই তাহার দ্বারা সৃষ্ট হইয়াছে। আমরা যদি যোহন সুসমাচার আমরা দেখি, সেখানে যীশু খ্রিস্টের সেই সৃষ্টির কার্য ইনভলভমেন্টের কথা আমরা দেখতে পাচ্ছি, যে আদিতে যে যাহা কিছু সৃষ্টি হইয়াছে তাহা ব্যতীত কিছুই সৃষ্ট হয়নি। সুতরাং আমরা যোহন এই প্রথম করন্থীয় ৮ অধ্যায় এবং যোহন ১ অধ্যায়ের মধ্যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সৃষ্টির সাথে তার ইনভলভমেন্টের কথা আমরা দেখতে পাচ্ছি, যে যাহা কিছু সৃষ্টি করা হইয়াছে সব কিছুতেই তিনি ছিলেন এবং আছেন। এবং দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায় ৩৯ পদেও আমরা অনেকটা তার প্রতিফলন দেখতে পাচ্ছি।
এখন দেখো, আমি তিনি, আমি ব্যতীত কোন ঈশ্বর নাই। আমি বধ করি, আমি সজীব করি, আমি আঘাত করিয়াছি, আমি সুস্থ করি, আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহই নাই। আমেন।
আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের যে সুপ্রিম পাওয়ার বা অথরিটি, যেটা এখানে আমরা বলতে পারি, সেই বিষয় আমরা এখানে দেখতে পাই। তিনি পরিষ্কারভাবে বলেছেন, আমি ব্যতীত কোন ঈশ্বর নেই। এবং তিনি মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, মানুষকে মারতে পারেন, তিনি সুস্থ করতে পারেন, তিনি আঘাত করতে পারেন, তিনি সজীব করতে পারেন, আর তার হস্ত হইতে কেহই উদ্ধার, তার হস্ত হইতে, আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নেই। অর্থাৎ ঈশ্বর বলেছেন যে ঈশ্বরের হাত থেকে উদ্ধার কেউ করতে পারে না। অর্থাৎ আমরা ঈশ্বর সর্বশক্তিমান। এখানে আমরা যেটা পাচ্ছি আর সেটা হচ্ছে, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত অধিকার সবকিছু তার মধ্যে রয়েছে। সুতরাং আমরা এই ঈশ্বরের সর্বশক্তিমান ক্ষমতাশালী ঈশ্বরের বিষয় আমরা দেখেছি। এবং আমরা আরো একটা পদ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাব যে তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সেই বিষয়ে আমরা আরেকটি পদ দেখব, ইব্রীয় ২ অধ্যায় ১০ পদ।
কেননা যাহার কারণ সকলেই ও যাহার দ্বারা সকলেই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন।
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি, অর্থাৎ যাহার দ্বারা সকলই হইয়াছে, সেই তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে, অর্থাৎ আমরা যারা ঈশ্বরের সন্তান আছি, আমাদের পরিত্রাণের যে আদিকর্তা, অর্থাৎ আমরা যদি ইব্রীয় ১২ অধ্যায় আমরা দেখি যে আমাদের বিশ্বাসের আদিকর্তা এবং সিদ্ধিকর্তা, যেটা এখানে বলা হচ্ছে যে আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন, অর্থাৎ তিনি প্রভু যীশু খ্রিস্ট। এবং তার অস্তিত্ব সম্পর্কে এখানে দেখতে পাই যে তিনি সেই সর্বশক্তিমান ঈশ্বর, এবং তিনি আমাদের কে তিনি সেই সিদ্ধ করেন, তিনি আমাদের পরিত্রাণ প্রদান করেন, এবং তিনি সকলই তার দ্বারা সৃষ্ট হয়েছে, তাহার উপযুক্ত কেউ নেই। সুতরাং এই বিষয় আমরা অনেকটা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি প্রেরিত ১৭ অধ্যায় ২৪ থেকে ২৭ পদ দেখি, সেখানে আরো ঈশ্বরের আরো ক্ষমতার এবং তার হস্তের ক্ষমতা সম্পর্কে আমরা আরো আশ্চর্য হব।
ঈশ্বর যিনি জগত তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না, কেন কোন কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। তিনি সকলকে জীবন ও শ্বাস সমস্তই দিতেছেন, আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করেন। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে যদি কোনোমতে হাতড়িয়া হাতড়িয়া তাহার উদ্দেশ্য পায়। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন। আমেন।
তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন, তিনি স্বর্গের এবং পৃথিবীর প্রভু, যার জন্য আমরা বলতে পারি যে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এবং সেই ঈশ্বর তার বাস কোথায় হবে, তার মন্দির কোথায় হবে, আমরা কিভাবে তাকে ধারণ করতে পারি? কারণ তিনি কোনো মন্দিরে বাস করেন না, যেখানে স্বর্গ পৃথিবী দুটো মিলে, পৃথিবী হচ্ছে তার পায়ের স্থান আর স্বর্গ হচ্ছে তার বসার স্থান। সুতরাং এই পৃথিবীতে আমরা তার জন্য এমন কি স্থান প্রস্তুত করতে পারি যেখানে তিনি বসবাস করতে পারেন? তিনি আমাদের জীবন বায়ু দান করেন, তিনি আমাদের জীবন দান করেন, তিনি সকল মনুষ্যকে সৃষ্টি করেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের অস্তিত্ব এবং ঈশ্বর সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি প্রভু, তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষের জীবনের সময়, মানুষের জীবনের সীমা, সমস্ত কিছু তিনি নিরূপণ করেন। আমরা অন্য কোনোভাবে আমাদের কাল বা আমাদের সময় আমরা নিরূপণ করতে পারি না। ঈশ্বরই আমাদের জীবন তিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের সময় সীমা তিনি নিয়ন্ত্রণ করেন, এবং তিনি পাশেই আছেন, আপনার আমার পাশেই তিনি আছেন। সুতরাং আমাদের উচিত যেন আমরা হাতড়িয়ে হাতড়িয়ে, অর্থাৎ যে কোনো উপায়ে যেন আমরা তাকে খুঁজে নিতে পারি, কারণ তিনি আমাদের আশেপাশেই আছেন, তিনি আমাদের কাছ থেকে দূরে নন। বাইবেল সেই কথা বলে যে তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, অর্থাৎ তিনি আমাদের কাছেই আছেন। শুধু আমাদের উচিত যেন আমরা প্রভুকে খুঁজে নেই। তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না, কিন্তু তিনি চান যেন আমরা, তিনি যখন আমাদের সৃষ্টিকর্তা, আমরা যেন তার উপাসনা করি, তার গৌরব করি। এবং সেই প্রসঙ্গে আমরা আরেকটি বাইবেল পদ দেখব, রোমীয় ১১ অধ্যায় ৩৫ এবং ৩৬ পদ।
অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এজন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে, যেহেতু সকলেই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত, যুগে যুগে তাহারই গৌরব হোক। আমেন।
যুগে যুগে তাহারই গৌরব হোক। সুতরাং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা যুগে যুগে তাহার গৌরব করতে পারি, এবং সেই জন্যই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। আমরা তাকে কি দান দিতে পারি? আমরা শুধু আমাদের জীবনকে, আমরা যদি রোমীয় ১২ অধ্যায় ১ এবং ২ পদ দেখি, তাহলে বলা হচ্ছে যেন আমরা আমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক, গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দেই। সেটাই হবে আমাদের চিত্তসঙ্গত আরাধনা, ঈশ্বরের চিত্তসঙ্গত আরাধনা। অর্থাৎ ঈশ্বর সেই আরাধনাকে তিনি গ্রহণ করবেন, আর সেটা সম্ভব যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে সত্যিকারভাবে বিশ্বাস করি এবং গ্রহণ করি, তখনই সেটা সম্ভব হবে। এবং সেই গ্রহণ করা বিশ্বাসের মধ্যে দিয়েই সেটা সম্ভব, আর বিশ্বাসের মধ্যে দিয়েই সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধান করতে পারি। কারণ ইব্রীয় ১১ অধ্যায় ৬ পদের মধ্যে লেখা আছে যে বিশ্বাস ব্যতীত ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কাহারও সম্ভব নয়। সুতরাং সেই বিশ্বাস আপনার আমার, সেই বিশ্বাস যেন জাগ্রত হয়, সেই বিশ্বাস যেন আমাদের মধ্যে স্থির থাকে, তাইলেই আমরা ঈশ্বরের সান্নিধ্য অর্জন করতে পারব। কারণ তিনি ঈশ্বর, আর কোন ঈশ্বর তো তার আমাদের আর নেই। সুতরাং কারণ বাইবেল সেই কথাই বলে, আমরা যদি যিশয় ৪৬ অধ্যায় ৯ এবং ১০ পদ পড়ি, আর সেখানে সেই কথা লেখা রয়েছে,
সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো, কারণ আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর আমার তুল্য কেহই নাই, আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বেই জানাই, আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপন সমস্ত মনোরথ সিদ্ধ করিব। আমেন।
আমেন। আমার মন্ত্রণা স্থির থাকিবে, অর্থাৎ ঈশ্বর যেটা চান সেটাই হবে, ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হবে, কারণ তিনি এখানে বলেছেন আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। অর্থাৎ আমাদের জীবনে যে সমস্ত চিন্তা আছে, প্রার্থনা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, তিনি সেগুলো সিদ্ধ করবেন। সেই জন্য আমাদের সব সময় উচিত, আমরা যদি যাকব চার অধ্যায় আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে যে কেউ কেউ বলে থাকে যে আমরা অমুক শহরে যাব, অমুক জায়গায় থাকব, এক বছর কাল অবস্থান করব, ব্যবসা করব, লাভ করব, কিন্তু আমাদের জীবন তো বাষ্পবাদ, আমাদের জীবন হচ্ছে সেই ধুলার ধুলির ন্যায়, আমাদের জীবন হচ্ছে সেই সমুদ্রে দুলে ওঠা ঢেউয়ের ন্যায়, যা আমরা যাকব পুস্তকের মধ্যে দেখতে পাই, যা উঠে সমুদ্রের মধ্যে আবার তীরে এসে সমস্ত ঢেউ বিলীন হয়ে যায়, এবং সেই ধোঁয়া আমরা যখন গরম পানি সিদ্ধ করি তখন আমরা দেখি অনেক ধোঁয়া উঠছে জল থেকে, জলগুলো সিদ্ধ হয়ে উপরে উঠে যাচ্ছে, যেটাকে বাষ্প বলা হয়। এই বাষ্পবত অর্থাৎ উপরে ওঠার পরে আর আমরা সেটাকে দেখতে পাই না, বিলীন হয়ে যায়। সুতরাং আমাদের সবসময় বলা উচিত, যাকব এই কথা বলছেন যে তার চেয়ে তোমরা অমুক জায়গা যাবা, তমুক জায়গা যাবা, সেই কথা না বলে তার চেয়ে বলো যে প্রভু যদি চান, প্রভুর যদি মন্ত্রণা হয়, প্রভুর যদি ইচ্ছা হয়, তাইলে প্রভুর মনোরথ আমার জীবনে সিদ্ধ হোক। আমাদের প্রার্থনা করা উচিত যে প্রভু আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। প্রভু যীশু খ্রিস্ট যখন গেতসেমানি বাগানে শত্রুদের হস্তে সমর্পিত হবার পূর্বে যে প্রার্থনা করেছিলেন, যেই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক, কিন্তু আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই যেন সিদ্ধ হয়, আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই প্রার্থনা অনুকরণ করতে পারি। এবং এখানেও আমরা সেটা করতে পারি, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, আমাদের সেই কথা বলা উচিত যে প্রভু আমাদের ইচ্ছা নয়, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই আমার জীবনে, আমাদের জীবনে সিদ্ধ হোক। আমরা যুগে যুগে আমরা এই চিন্তাটা করে থাকি, আমরা অনেক পরিকল্পনা করি, মানুষ অনেক, জগতের মানুষ অনেক পরিকল্পনা করে থাকে, কিন্তু আমাদের সবসময় বলা গীতসংহিতা 33:11 পদের মধ্যে একটি ছোট্ট কথা লেখা রয়েছে, সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। অর্থাৎ সদাপ্রভু যেটা মন্ত্রণা করেন, সদাপ্রভু যেটা সিদ্ধান্ত নেন, আপনার জীবনে হোক আর আমার জীবনে হোক, আর সেটা চিরকাল তিনি স্থির রাখবেন, সেটা কখনো দোদুল্যমান হবে না, সেটা কখনো বিলীন হয়ে যাবে না, সেটা কখনো বাষ্পবাদ বা সমুদ্রের ঢেউয়ের মতো হবে না, যার অস্তিত্ব থাকবে। এবং সেই জন্য আমরা ঈশ্বরের কাছে এই কথা বলতে পারি যে তিনি ছায়ার মতো না, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর তিনি স্থায়ী, তিনি কোনো ছায়ার মতো নয়, তিনি উপস্থিত আছেন, তিনি সব জায়গায় বিরাজমান আছেন, তিনি অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, আনচেঞ্জেবল, নেভার চেঞ্জেস, তিনি কখনো পরিবর্তিত হন না। আর সেই বিষয়ে আমরা একটা বাইবেল পদ দেখব, আমরা যদি সেই বিষয়ে যাকব 1:17 আমরা দেখি, তাহলে আমরা সেখানে সেই বিষয়ে আমরা দেখতে পাব,
সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়ে আসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। আমেন।
আমেন। সুতরাং ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের মন্ত্রণা সকল কখনো অবস্থান্তর অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, এবং পরিবর্তনজনিত ছায়া হইতেও পারে না। অর্থাৎ এখন ছায়া, আমরা গাছের ছায়া সকাল 11:00 যেখানে দেখলাম, এবং আমরা যদি 2:00 সময় আমরা খেয়াল করি, সেই ছায়া কি এক জায়গায় থাকবে না, সেই ছায়া সরে যাবে, পরিবর্তন হবে। যখন আমরা পূর্ব দিকে সকালবেলা আমরা দেখি আমাদের ছায়া পশ্চিম দিকের শুয়ে আছে, আবার যখন আমরা বিকেলে দেখব সেই একই ছায়া আমরা দেখব পূর্ব দিকে শুয়ে আছে, অর্থাৎ আমার মাথা বিকেলবেলা দেখব পূর্ব দিকে আর সকালবেলা দেখব পশ্চিম দিকে। এই যে পরিবর্তন, এটা আমাদের মনের পরিবর্তন হতে পারে, আমাদের জীবনের পরিবর্তন হতে পারে, আমাদের কথার পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বরের অবস্থা এই ছায়ার মতো পরিবর্তনশীল নয়। এবং অবস্থান, ঈশ্বর অবস্থান কখনো ছায়ার মতো হইতে পারে না, কখনো বাষ্পবাদ হইতে পারে না, কখনো সমুদ্রের ঢেউয়ের মতো হইতে পারে না, কারণ ঈশ্বর যা বলেছেন তা সিদ্ধ হবে। যেসাইয়া 40:8 পদের মধ্যে লেখা রয়েছে, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। এবং আমরা একই বাক্য যদি আমরা মতি 24 দেখি, সেখানে 35 পদের মধ্যে সেই একই কথা লেখা রয়েছে যে ঈশ্বরের বাক্য, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে কিন্তু আমার বাক্য চিরকাল থাকিবে। আমরা সেই কথাটা আমরা মতি 24:35 মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং ইব্রীয় 13:8 মধ্যে যেমন আছেন তার মৌলিক স্বভাব বা তার পরিবর্তন, যে যীশু খ্রিস্ট কৈল্য ঐদ্য এবং অনন্তকাল পর্যন্ত আছেন, সেই আছেন, তার কোনো পরিবর্তন নাই। এবং আমরা একটা ছোট একটা গান করি সাধারণত এইভাবে, প্রভু যিনি ছিলেন এখন তিনি আছেন অনন্তকাল থাকিবেন, ঐদ্য কৈল্য চিরকাল তোমার নাই পরিবর্তন, ঐদ্য কৈল্য চিরকাল তুমি আছো হে দয়াল তোমার নাই পরিবর্তন। সো আমরা দেখতে পাই ঐদ্য কৈল্য চিরকাল তুমি আছো হে দয়াল, তোমার কোনো পরিবর্তন নাই, তুমি দয়াল, তুমি সব সময় আছো। সুতরাং আমরা এখানে সেই কথাটা ইব্রীয় 13:6 সেই পদটি, সেই গানের পদটি, সেই মূল্যবান একটি পদ, যে ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, তিনি অতীতে যেমন ছিলেন, সৃষ্টির সময় যেমন ছিলেন, এখনো তিনি তেমনি আছেন, তার কথা বা তার বাক্যের কোনো পরিবর্তন নাই। একটু আগে যেটা আমি বলছি, আকাশ ও পৃথিবী বিলুপ্ত হবে এবং সেই তৃণ শুষ্ক হইয়া যাবে, পুষ্প ম্লান হয়ে যাবে, কিন্তু ঈশ্বর বাক্য কখনো বিলীন হবে না, ঈশ্বর বাক্য কখনো ম্লান হবে না, ঈশ্বর বাক্য কখনো শুষ্ক হবে না। এবং গণনা পুস্তক 23:29 আমরা দেখতে পাচ্ছি,
19 পদে, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন, তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না।
আমেন। এখানে আমরা পরিষ্কার দেখতে পাই গণনা 23:19 মধ্যে, যে ঈশ্বর তো মানুষ নয়, ঈশ্বর মানুষ আমাদের মতো মানুষ নয়, যদিও আমরা আদিপুস্তক 1:17 মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করিলেন, আপনার প্রতিমূর্তিতে। সো সেখানে আমরা ঈশ্বরের সেই যে ফিজিক্যাল যে এক্সিস্টেন্সটা বা শারীরিক অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে বলা হচ্ছে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কথা বলবেন, অর্থাৎ আমাদের মতো স্বভাব বিশিষ্ট মনুষ্য নহেন, কারণ আমরা মিথ্যা কথা বলি, কিন্তু ঈশ্বর মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন, তিনি কথা কহিয়া কি সিদ্ধ করিবেন না, কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না, অবশ্যই, কারণ তিনি আমাদের মতো নন, তিনি ঈশ্বর, সম্পূর্ণ ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সকলই তার দ্বারা সৃষ্ট হইয়াছে এবং সবকিছুই তার কথায় চলছে, সুতরাং তিনি অপরিবর্তনীয় ঈশ্বর এবং তার কোনো পরিবর্তন নেই। সুতরাং আমরা এখানে সেই কথাটাই আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি কোনো কিছু তার, এবং তিনি যে মনুষ্য রূপ, কারণ আমরা আপনাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, এবং সেই জিনিসটা তিনি কিছুটা প্রমাণ করেছেন, সেই আমরা যদি যাত্রা পুস্তক 33:22-23 মধ্যে আমরা দেখতে পাই যে মসিকে ঈশ্বরের পশ্চাৎ ভাগ দেখিয়েছিলেন, কিন্তু সম্মুখ ভাগ বা মুখ দেখা কখনো সম্ভব নয়। যে ঈশ্বরের যে দেহ আছে, ঈশ্বরের যে হাত পা আছে, এটা তিনি মসীকে দেখিয়েছিলেন, যে মসীকে তিনি পশ্চাৎ ভাগ দেখিয়েছিলেন, যাত্রা পুস্তক 33 অধ্যায় 22 এবং 23 পদ। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বর যেটা বলেছেন যে আইসো আমরা আপনাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। সুতরাং আমাদের যে দৈহিক আকার রয়েছে, ঈশ্বরেরও সেই একই আকার রয়েছে। যদিও তিনি অদৃশ্য বা ইনভিজিবল, কিন্তু তবুও আমরা তাকে স্বাভাবিকভাবে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর শুধু মসীকেই তিনি দেখিয়েছিলেন, তার পশ্চাৎ ভাগ মসীকে দেখিয়েছিলেন। সো ইনভিজিবল গড, অদৃশ্য ঈশ্বর, কিন্তু তার বাক্য আমাদের কাছে দৃশ্য, তার বাক্য আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, তার কথা আজকে আমরা পড়তে পারি, এবং সেই বাক্য বিদ্যমান মানে ঈশ্বর বাক্য চিরকাল থাকিবে। সেই ফুলের মতো সেই আকাশ ও পৃথিবী সবকিছু বিলুপ্ত হবে, কিন্তু ঈশ্বর বাক্য চিরদিন থাকবে। সুতরাং আমরা সেটার মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর যদিও তিনি অদৃশ্য, কিন্তু তথাপিও তিনি আমাদের মধ্যে আছেন। তিনি তার দৈহিক আকার প্রকার এবং তার সমস্ত কিছু, যেমন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি ঈশ্বর থেকেও মানুষ আকারে তিনি প্রকাশিত হলেন। আমরা ফিলিপীয় 2 অধ্যায় মধ্যে আমরা দেখতে পাই ঈশ্বরের স্বভাব, 2 অধ্যায় 5 পদ থেকে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি সেই যিশুর কিছুটা স্বভাব আমরা সেই আদি পুস্তক 1 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার অস্তিত্বের বিষয় আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারবো যে যদিও তিনি অদৃশ্য, তথাপি তিনি যা করেন, যা বলেন, তা অবশ্যই ফলবে। সুতরাং এমন একজন স্থিতিশীল ঈশ্বর যার কোনো পরিবর্তন নাই, আমরা কি তাকে বিশ্বাস করতে পারি না? আমরাও বাইবেলের মধ্যে লেখা আছে, তোমাদের হা হা হোক এবং না না হোক, আমাদের কথা আমাদের কার্য, বিশ্বাসীদের কথা কার্য যেন সেই সমুদ্রের ঢেউয়ের মতো পরিবর্তন না করি, কারণ আমাদের ঈশ্বর পরিবর্তনশীল নয়, তিনি অপরিবর্তনীয়। সুতরাং আমরা এই পাঠের মধ্যে দিয়া ঈশ্বরের যে অস্তিত্বের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে তিনি সবকিছু করেছেন, তিনি আমাদের জীবন ধরে আছেন, তিনি আমাদের মারতেও পারেন, বাঁচাতেও পারেন, তিনি আমাদের নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি আমাদের আদিকর্তা, তিনি আমাদের সিদ্ধিকর্তা, তিনি আমাদের মন্ত্রণা দেন, এবং তার মন্ত্রণা আমাদের জীবনে স্থির থাকে। যখন তার মন্ত্রণা আমাদের জীবনে স্থির থাকে, তাহলে আসুন ভাই বোনেরা আমরা তাহাতে বিশ্বাস করি, তাহার উপর নির্ভর করি, এবং তার সেই অস্তিত্বের কথা আমরা চিন্তা করি, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, যিনি এই কথা বলেছেন যে আমি ব্যতীত আর কোন ঈশ্বর নাই। আমরা সেই আদি পুস্তকের মধ্যে আমরা যাত্রা পুস্তকের মধ্যে আমরা বিশদায় দেখি সেই 10 আজ্ঞার কথা, আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না, আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না। অর্থাৎ এর কথা হচ্ছে যে আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না, কারণ তিনি সেই কথাই বলেছেন যে আমি বিনা আর কেউ নাই, আর জগতের মধ্যে কেহ নাই। আমরা দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 39 পদের মধ্যে সেই কথা, আমি ব্যতীত কোন ঈশ্বর নাই। সুতরাং ভাই বোনেরা, আমরা আমাদের জীবন ঈশ্বর হাতে সমর্পণ করি, প্রভু যীশুর উপরে সমর্পণ করি, বিশ্বাস করি, এবং তার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ লাভ করি, এবং ঈশ্বরের সঙ্গে চিরকাল থাকার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আসুন আমরা এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি, প্রভুকে প্রভুর কাছে প্রার্থনা করি, এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আজকে আলোচনা আমরা শেষ করব। আমাদের সঙ্গে রয়েছেন ভাই আনসারি, উনি প্রার্থনা করবেন। যেন আমরা যা কিছু শুনেছি শিখেছি আমরা যেন আমাদের জীবনে সেই সকল বিষয় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ স্বীকার করতে পারি, বিশ্বাস করতে পারি যে তিনি স্বর্গে আছেন, তিনি পৃথিবীতে আছেন, তিনি স্বর্গের প্রভু, তিনি পৃথিবীর প্রভু। আসুন প্রার্থনা করি।
স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি যে তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং তোমার মহত্ব, তোমার মৌলিক স্বভাব কি তা আমরা এই পাঠ থেকে আমরা জেনেছি। প্রভু, তুমি সেই পুরাতন কার্য সকল স্মরণ করো, তুমি আমাদের সেই ঈশ্বর, তুমি তোমার মন্ত্রণা চিরকাল তুমি স্থির রাখো, তোমার সংকল্প আমাদের জীবনে তুমি শুধু এই সময় না, আমাদের পুরুষানুক্রমে তুমি স্থায়ীভাবে তুমি সেটা রাখো। তুমি একমাত্র ঈশ্বর, যে তুমি আদি এবং অনন্ত, তোমার জ্ঞানের পরিসীমা আমরা পরিমাপ করতে পারি না। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সবাই সেই তোমার সেই মহিমা, তোমার মহত্ব আমরা বুঝতে পারি এবং তোমার সেই মহত্ব এবং মহিমা নিয়ে আমরা এই জগতে বাস করতে পারি এবং তোমার তোমার আরাধনা উপাসনা করতে পারি, যেন তোমাকে আমরা আরো উচ্চতে তুলতে পারি এবং যেন আমরা তোমার সেই সব কার্যসমূহ আমরা বুঝতে পারি এবং সেভাবে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি। প্রভু, যারা এই বাক্যগুলো শুনবে, এই পাঠ শুনবে, তারা তাদেরকে তুমি বুঝবার জন্য সাহায্য করো প্রভু, যেন তারা বুঝতে পারে তোমার মহিমা, তোমার প্রতাপ, তোমার সেই বিশ্বাসের সেই সবকিছু যেন তারা বুঝতে পারে, যেন সব তোমার উত্তম দান, তোমার সেই বর যেন তারা পায়, সেরকম তুমি প্রত্যেককে সাহায্য করো প্রভু। আমাদের জীবনে তুমি সবসময় থাকো, তোমার যেন প্রশংসা এবং উপাসনা আমরা করতে পারি, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।